సాక్షాత్ వైరాగ్యముక్తే విప్రలంబాంద్రాయ రాధికాయ కృష్ణాయ కృష్ణభక్తాయ సద్భక్త আজকে আমাদের তাৎপর্য ছিল গতকালকার তাহার তিনি প্রকট হয়েছিলেন আজকে তাহলে আমরা বীরহ আমরা তাহার জীবনচরিত্র অপ্রাচীন জীবনচরিত্র এবং তার শিক্ষা সমস্ত সম্বন্ধে কিছু আলোচনা করা হয়েছে। তার মহারাজকে তার বিশেষ এই জন্য সবচেয়ে প্রথমে পূজ্যপাল মহারাজের মুখ থেকে আমরা কিছু স্মরণ করবার সন্ন্যাস করেছি এবং কিছু গৌরসু দাস
বৈরাগ্য মানে আমরা দেখতে আর মনে করি যে খাবে না, ছিঁড়া কাপড় পরবে, শুয়ে থাকবে মধ্যবাহিত, যা বৈচিত্রভাবে পাওয়া যায় তা দিয়ে পানি পাত্র দরু মাত্র। বৈরাগী যারা তারা হচ্ছে হাত হচ্ছে তাদের পাত্র এবং উদর হচ্ছে তাদের ঠান্ডা, এছাড়া তারা অতিরিক্ত কিছু সংগ্রহ করেন না, এদের বলে বৈরাগী। বিপ্রলম্ব রস সম্বন্ধে যেখানে বলছেন, যেখানে বিপ্রলম্ব রসের সমুদ্র সেখানে বৈরাগ্য শব্দ বলেছেন। রসের সমুদ্র যেখানে সেখানে আবার বৈরাগ্য কোথা? শুনেছিলাম বৈরাগ্য শব্দ তারা এরকম অর্থ করে বিগত রাগ, রাগ মানে বাসনা, রাগ মানে মমতা, নতুবা বিশিষ্ট পরম পুরুষে রাগ রতি বৈরাগ্য। বিশিষ্ট যে ভগবান শ্যাম সুন্দর তার প্রতি যদি কার অনুরাগ হয় আনুষঙ্গিক ভাবে বৈরাগ্য এসে যাচ্ছে। বাসুদেবের ভগবতী ভক্তিযোগ জনগতি আসু বৈরাগ্য জ্ঞান অহিতুকম। সুতরাং গৌরীশ দাস গোস্বামী মহারাজ হচ্ছেন রাধারানী নিজ মন্দিরে তো সে প্রকার বৈরাগ্য দেখা যায়। যখন শ্যামসুন্দর কুরুক্ষেত্রে এসেছিলেন প্রকাশ্যে আসতে পারছেন না, কেন? বহু শত্রু তখন বিদ্যমান, যদি ব্রজেতে গমনাগমন করেন শত্রুপক্ষে এসে বাসীগণের উপর অত্যাচার করবে। তোর জন্য দ্বারকা ধাম থেকে নন্দ বাবাকে চিঠি দিয়েছিলেন, বাবা আমি যাচ্ছি কুরুক্ষেত্র, আপনারা সকলে আসুন, আমি আপনাদের দর্শন পেয়ে কৃতার্থ। তখন যশোদা মাতা তার সব ভগবাসীগণে পরিবেষ্টিত হয়ে কুরুক্ষেত্রে গিয়ে যখন শ্যাম সুন্দর এলেন তাকে দর্শন করে জ্ঞান পেয়েছে। সে বৈরাগ্যের কথাটা বলতে গিয়ে বলছি, তখন শ্যাম সুন্দর দেখছেন কি পরিধান করেছে আর অঙ্গদা মনি চিন্তা করুন, যিনি সর্বলক্ষ্মীময়ী তার অঙ্গটা মলিন হয়ে গেছে। তখন শ্যাম সুন্দর দেখি স্তম্ভিত হয়ে গেছে, কি ব্যাপার বিশ্বভাবনীর এই অবস্থা? সেই প্রকার গৌরী দাস গোস্বামীর আনুষঙ্গিক ভাবে যেরকম দেহ ধারণ করেছেন গৌরীদাস গোস্বামী বিপ্রলম্ব দশাম্বুধে পারম্বুজায়তে নমঃ। বৈষ্ণবনের সিংহে শুনছি ইনি ফরিদপুর জেলা হাটখোলা নামক গ্রামে আবির্ভূত হয়েছিল। আবির্ভাব এবং জন্ম দুটো, আবির্ভাব হচ্ছেন ভগবত ইচ্ছাতে তারা আসে, আর জন্ম আমাদের ইচ্ছা না থাকলেও কর্মানুসারে আমরা জন্মগ্রহণ করি। আমরা যখন জন্মগ্রহণ করি তখন মাতৃযন্ত্রণা ভোগ করতে হয়, বড় কষ্ট ব্যাসদেব যেসব বন্দনা করেছে এদের কিন্তু আগমন তো কৃষ্ণের ইচ্ছা, এদের মাতৃযন্ত্রণা বলে কিছু, গর্ভযন্ত্রণা বলে কিছু নাই। একটা উদাহরণ দিয়েছে, দেখুন বিড়াল তার বাচ্চাকে মুখে দিয়ে নিয়ে যায়, আবার সেই বিড়াল ইন্দুরকে মুখ দিয়ে নিয়ে যায়, ইন্দুরের প্রাণ যায় আর বাচ্চা কোমল স্পর্শ অঙ্গ ভাবে যে এরা হচ্ছেন ভগবানের প্রিয়তম জন, রাধা রানীর প্রিয়তম জন। যেরকম শিল প্রভাত বলেছে বার্ষভানী দৈত্যদা অন্যের, ইনি 29 বছর পর্যন্ত গৃহস্থ আশ্রমে ছিল, তারপরে ইনি প্রবন্ধে যা বলছে এসে গ্রন্থে এনেছি। অদ্বৈত বংশে থেকে পাঞ্চদাত্রিক দীক্ষা গ্রহণ করেছি, তারপরে বৃন্দাবন যাওয়া গেলে তখন ছিল জগন্নাথ দাস বাবাজী মহারাজের প্রশাসিত ভাগবত দাস নামক বাবাজী নিকট ইনি বেশ গ্রহণ করেছিলেন। ব্রজমন্ডলে বিভিন্ন উত্তর ভারতে বিভিন্ন স্থান দেখে ব্রজমন্ডলে গেলেন ভগবত ভজন করিবার জন্য, আবার গৌরমন্ডলে এসেছে, এসে মধ্যে মধ্যে ছিল স্বানন্দ সুপদ পুণ্যতে ইনি আগমন করে ছিল ভক্তিবিনোদ ঠাকুরের শ্রীমুখ হইতে ভাগবত শ্রবণ করেন এবং সেখানে থাকতেন। তারপরে ছিল প্রভুপাদ এই নিকটে গিয়েছিল আমাকে দীক্ষা প্রদান করুন, এর মধ্যে অনেক কথা আছে। 1898 তিনি এসেছেন স্বানন্দ সুন্দর পুঞ্জের, আগে বলেছি বিষমানন্দের বিরহ যে ব্যথিত হৃদয়া তখন একটি গান গিয়ে আসছে, কোথায় গো প্রেমে ময়ী রাধে রাধে, সেই কীর্তনকে প্রভুপাদ স্ত্রীহস্তেই লিখেছে, সেই বিষমানন্দিনী বিরহতে ব্যথিত হয়ে সেই কীর্তনটি গিয়েছে। তার ছিল প্রভুপাদ তার নিকটে দীক্ষা গ্রহণ করতে গিয়েছে, প্রথমে বলেছিলেন যে আমি গৌরহরিকে জিজ্ঞাসা করে তারপর তোমাকে বলব। দ্বিতীয়বার গেলে কিছু দিনের পর বললেন যে আমি তো ভুলে গিয়েছি গৌরহরিকে জিজ্ঞাসা করতে, ভুলে গেছি। তৃতীয়বার যাওয়াতে বললেন যে গৌরহরি বলেছেন তোমার মতন পাণ্ডিত্য প্রতিভাযুক্ত নীতিজ্ঞ ব্যক্তিকে দিতে না, পরিহাস করে আপনারা তো সেই দম্পত শিরোমণির শিষ্য তর্জন্য কপটতা ছলনা করছেন, যে গোষ্ঠীপূর্ণ প্রথম রামানুজকে মন্ত্র দেন না বলে দিয়েছিলেন, আপনিও আমাকে সেইভাবে দিতে বাধ্য হবেন। তারপরে 1900 সালের জানুয়ারি মাসেতে প্রভুপাদকে পদধুলা দিয়ে তাকে দীক্ষিত করলেন। বলছেন দীক্ষা আমার 2 প্রকার, পাঞ্চরাত্রিক দীক্ষা এবং ভাগবত দীক্ষা। প্রভুপাদকে তিনি ভাগবত শিক্ষা দিয়েছেন গৌড়ীয় বৈষ্ণব সমাজকে, এবং ভাগবত দীক্ষার প্রাধান্য বেশি, পাঞ্চরাত্মিক দীক্ষাকে এরা প্রাধান্য দিতে চান। চিন্তা করুন, কবিগণও বলেছেন, বড়দেব বিদ্যাভূষণও বলেছেন যে কোথায় ব্যাস আর কোথায় মধ্বাচার্য, ব্যবধান বহু 4,000-5,000 বছর ব্যবধান। এরা যারা পাঞ্চরাত থেকে বিচ্ছিন্ন ব্যক্তিগণ, এরা স্বীকার করতে চান না, কিন্তু আমরা তো চৈতন্যচন্দ্রকে মানি, চৈতন্যচন্দ্র মাধ্য সম্প্রদায়কে স্বীকার করবে, ব্রহ্মমাধ্য গৌড়ীয় সম্প্রদায় আছে। সুতরাং সেই যে মাধ্বাচার্য ব্যাসদেব প্রথম দ্বারকাতে যখন বদ্রীনারায়ণ যখন মাধ্বাচার্য গেলেন, ব্যাসদেব ঠিক চরণ তুল্য চরণের মতন চানার মতন শালগ্রাম দিয়েছিলেন মাধ্বাচার্যকে, এবং সেই তত্ত্বটা ভগবান কৃষ্ণের সম্বন্ধে উপদেশ দিয়েছিলেন। ভাগবত মার্গ হচ্ছে সেই পন্থাটা তিনি সংরক্ষণ করেন, তাকে বলে ভাগবত মার্গ। এখন ছিল বহুপাদ নিজে বলছেন যে আমার গুরু হচ্ছেন গৌরকিশোর দাস গোস্বামী মহারাজ। আমি কি বলবো যে প্রভুপাদের গুরু হই নাই? কিরকম বাসন লোকটিকে বলতো, একজন বলছেন যে আমার গুরু ইনি, আমার কি অধিকার আছে যে আমি বলবো যে না এই গুরু নয়? এইটাই হচ্ছে বাসন, এবং শ্রী প্রভুপাদের অবজ্ঞার প্রথম প্রকাশ হচ্ছে প্রথমেই ছিল প্রভুপাদ পাঞ্চরাত থেকে ভাগবতীয় দীক্ষা দিয়ে দীক্ষিত হয়ে এই জগতে এই চৈতন্যচন্দ্রের বাণী প্রচার করেছিলেন। গৌরদাস গোস্বামী সম্বন্ধে মহারাজগণ বহু কিছু বলবে, বৈরাগ্যবান তো প্রায় লোকে গিয়ে ডাকে। ছিল প্রভুপাদ এক সময়তে রাজা মনীন্দ্রনাথ দেব নিমন্ত্রণ করছিল, সেখানে বৈষ্ণব সভা হয়েছিল, ধর্ম সভা, বহু গোসাই বর্গ সেখানে উপনীত হয়েছে, তথাকথিত গোসাই বর্গ উপনীত হয়েছে। 3 দিন ছিল প্রভুপাদ ছিলেন, কিন্তু প্রভুপাদ রাজার অতিথি, কিন্তু তার একটি বিষয় বিষয়ের অন্য এক কড়াও গ্রহণ করেন না। কেন? ছিল প্রভুপাদকে হরিকথা দিতে তারা রাজি নয়, যদিও দিয়েছিলেন 5 মিনিট সময়। কেন? এই যে প্রভুপাদকে সিদ্ধান্ত বিরুদ্ধাপ সিদ্ধান্ত ভ্রান্ত হারিনি, ইনি অপসিদ্ধান্ত রূপ অন্ধকারকে দূরীভূত করে থাকেন, তজ্জন্য সেইসব তথাকথিত দুষ্প্রাণী বন্ধ প্রভুপাদকে সত্য কথা বলতে সুযোগ দেন না। ছিল প্রভুপাদ তজ্জন্য রাজার অতিথি হইল, 3 দিন তুলসী মঞ্জরি এক গ্লাস জল খেত, কি শিক্ষা দিয়েছে, বিশেষ অন্ন খেতে গেলে চিত্ত দূষিত হয়ে যাবে, তাকে দিতে হবে, তাকে না দিয়ে খেলে তা ঋণী হয়ে যাব। ভগবান ভক্তগণ কি দিবে? কৃষ্ণ কথা অনুযায়ী দিবে। শ্রী জীবগোস্বামী পাদ এক জায়গায় বলেছেন, ভক্তগণ হচ্ছেন কৃষ্ণের সৌরভ বিশেষ, সুগন্ধি বিশেষ। এইখানে একটি সুগন্ধি ভক্ত নিয়ে আস, চারিদিকে এসে সুগন্ধি প্রসারিত হবে, তদ্রূপ ভক্তগণ যেখানে যাবে সেখানে সে স্থানটা কৃষ্ণ কথা মুখরিত হয়ে চারিদিকে সে সৌরভ ছড়িয়ে যাবে। প্রভুপাদ গেলেন, তাকে হরিকথা বলবার সুযোগ দেওয়া হল। যখন রাজা মহেন্দ্র দেব এ কথা শুনলেন, তখন তিনি মনে করলেন যে আচ্ছা এই গুরুকে ডেকে নিয়ে আস। যখন শিষ্য আমার ঘরে জল গ্রহণ করেন নাই, তখন তার গুরুকে ডেকে নিয়ে আস। তখন গৌরদাস গোস্বামী মহারাজ নবদ্বীপ চড়ায় ছইতে থাকতেন। ইনি গিয়ে সাষ্টাঙ্গ প্রণাম করতেন, করে তার কাতর প্রার্থনা জানালেন, বাবাজি মহারাজ আপনি কৃপা করে আমার আরেকটি পদার্পণ করুন। বাবাজি মহারাজ শেষে বললেন যে ভালো কথা, কিন্তু আপনার সংসর্গে আমি যদি আপনার বাড়ি যাই আমারও বিশেষ প্রিয়া জেমে যাবে, তখন আমি আপনার প্রতিদ্বন্দ্বী হয়ে যাব। সবচেয়ে বড় কথা, আপনি এই ঝুঁকড়িতে এই ছয়ের মধ্যে আসো, এইখানে ভজন করুন, আমি অন্যত্র চলে যাব। প্রত্যাখ্যান করছেন, আমরা তো রাজা মহারাজকে বর্তমান আমারও চিত্রবৃত্তি, বড় বড় লোক দেখলে দেখতে পেলেই আর সাধু বৈষ্ণব আমাদের তাচ্ছল্য হয়ে যাচ্ছে। কেন বহিরঙ্গ মানি না, আমরা বাইরের অর্থটাকে শ্রেষ্ঠ মনে করি, কিন্তু গৌরদাস গোস্বামী তা মনে করে, তা মনে করে। এইখানে বর্তমান আমাদের আমারও হয়তো কোনো বৈষ্ণব এসেছেন তার সঙ্গে সম্ভাষণ করব না, এবং কোনো বড়লোক এলে তাকে আদালতে আপ্যায়ন করতে ইচ্ছুক। কেন বহিরর্থমান, কিন্তু চৈতন্যচন্দ্র তার করেন। চৈতন্যচন্দ্র নাটকে লেখা আছে, সব গৌর দেশে থেকে সব ভক্তগণ গিয়েছেন সেই গুন্ডিচা সেই গম্ভীরাতে, মধ্যাহ্নে গিয়েছেন প্রভুত মধ্যাহ্ন ভোজন সময় সেই ভক্তগণের সঙ্গে আলাপ করতে করতে অপরাহ্ন অতীত হয়েছে। তখন ভক্তগণ বলছেন, স্থানীয় ভক্তগণ, প্রভু অপরাহ্ন হলো সায়ংকাল প্রায় আগত, আপনি ভিক্ষা গ্রহণ করছেন না কেন? প্রভু বললেন এইসব কৃষ্ণ ভক্তগণ এসেছেন, তাদের বাদ দিয়ে আমি খেতে চলে যাব, এইটা কি বড় কথা? প্রাধান্য দিচ্ছি না, এইটাই দুর্ভাগ্য। যদি বৈষ্ণব সকলেই যারা মহান বৈষ্ণব সকলেই যদি এই প্রকার আচরণ করে আমরা বাধ্যই তাদের আচরণে লুপ্ত হই, আমরাও তাই করব। ভগবান গৌরদাস গোস্বামী মহারাজ সেই রাজা মনীন্দ্রনাথের যে আহ্বানকে প্রত্যাখ্যান করলেন। এইরকম বহু কথা বৈষ্ণব মনের শ্রীমুখে শোনা যায়। নবদ্বীপ এখানে পড়ছিলাম, নবদ্বীপের এক জমিদার, তার নাম কি গিরিশ পাল, সস্ত্রীক গিয়েছেন গৌরদাস গোস্বামী পাল পথে। গিরিশ বাবু স্ত্রী বলছেন, বাবা এই একটা ভাঙা ঘরে ছোট্ট করে থাকেন, এতে তো কষ্ট হবে, আমার ইচ্ছা আপনার জন্য একটি ঘর করে দেব ছোট। তখন বললেন, দেখো তুমি আমার কথা শুনবে কি বলো, তোমার পায়খানাটা আমাকে পায়খানা করতে তাহলে আমাকে যে সব সময় এসে লোকে বিরক্ত করি সেই বিরক্ত থেকে আমি অব্যাহতি পাব। তিনি বললেন, বাবা এই কি কথা বলছেন, দেখো কিরকম তাদের পায়খানা দর্শন নয়, এক সময় নাকি নবদ্বীপে সব সময় গিয়ে তাকে বিরক্ত করে, তখন মিনিসিপালিটি পায়খানার মধ্যে ঢুকে পড়েছে। তিনি কিন্তু পায়খানা এইটাই যোগীগণের মধ্যে দেখা যায়, তৈরঙ্গ স্বামী পায়খানা করে গায়ে পারতে সুগন্ধি বেরোচ্ছে, দৃশ্যপথে পায়খানা করে হয়তো বসে আছেন, কিন্তু দুর্গন্ধ। আর এই রাত রাধা রানীর পার্শ্ব যেখানে যান, যেমন কৃষ্ণচন্দ্র যখন যাচ্ছেন তখন হয়তো অন্ধকার ভিন্ন জায়গা পুষ্প দ্বারা বিস্তীর্ণ হয়ে যাচ্ছে। সেরকম ভাবে গৌরদাস হোসেন মহারাজ যেখানে যাচ্ছেন সেখানে বৈকুণ্ঠ। তথাপি লোকচক্ষুকে বিরক্ত করিবার জন্য সেই পায়খানার মধ্যে ঢুকে পড়েছিলেন। তাড়াতাড়ি মিউনিসিপালিটি থেকে লোক এসে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে চারিদিকে ঘেরাও করে দিয়েছিল। এইভাবে তিনি জীবন যাপন এবং যখন তার অপ্রকট সময় তখন ছিল প্রভুপাদ মারা পড়েছিলেন, গুরুর অপ্রকট সম্ভাব শুনে ছুটি এসেছে। তখন নবদ্বীপস্থ বাবা জীবন তারাও সব এসেছেন, এসে তারা বলছেন যে আমরা গৌরকৃষ্ণদাস গোস্বামী স্নেহকে সমাধিষ্ট করব। প্রভুপাদ বলছেন সে তো হয় আমি তার একমাত্র শিষ্য, আমি সমাধি দিব। দ্বন্দ্ব চলল। তখন দ্বারকা সেই বড়বাবু থানার বড়বাবু গিয়ে উপস্থিত হয়েছে। এখন এই দ্বন্দ্বের কথা শুনে তিনি বললেন যে শ্রীল প্রভুপাদকে আপনি যে তার শিষ্য প্রমাণ কি? না দেখুন আমি বলছি, অন্য কেউ যদি তার শিষ্য তারা নিতে পারে, কিন্তু আমার একটা কথা মানত, যদি কেউ না মানে তার সর্বনাশ হবে। এক বছরের মধ্যে যদি কেউ যোশীর সংযোগে না নিয়েছে তাহলে আমার গুরু চিন্ময় বলে সে স্পর্শ করতে পারবে, সমাধি দিতে পারবে। প্রমাণ দেখুন আপনি, তার উপরে ছ মাসের যদি কেউ অসৎ সঙ্গী সংসর্গ না দিয়ে থাকে সে স্পর্শ করুক। 3 মাস 3 দিন যারা এসেছিল সেটা গৌরকৃষ্ণদাস গোস্বামী মহারাজকে নিয়ে সমাধিষ্ঠ করুন, তারা সব চলে গেল। শেষে কুলিয়াতে সেখানে সমাধিষ্ঠ করুন। গঙ্গার ভাঙনের প্রভাবে ছিল কেশব গোস্বামী মহারাজ সেই সমাধিকে মস্তকে নিয়ে আবার মায়াপুরেতে সেই দিকে সন্তান করেছে। সুতরাং বৈষ্ণব ছিল গৌরকৃষ্ণদাস গোস্বামী মহারাজের সম্বন্ধে বিস্তারিত বর্ণনা করবে। আমি এখন এইটুকু বললাম।